বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদি মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 7 আগস্ট, 23 শ্রাবণ এবং ফার্সি 16 মরদদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত রয়েছে। ইরান বিষয়ে আমেরিকার প্রধান দুই দলের অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনার সঙ্গে ডেঙ্গুর প্রকোপ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দেব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলকে মোকাবেলার সফল মডেল হল হিজবুল্লাহ। শেখ নাইম কাসেমের সঙ্গে বৈঠকে বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট। বিদেশি সেনাদের পারস্য উপসাগর অঞ্চলে কোনো ঠাঁই নেই বলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। বাংলাদেশ সরকার চাইলে আমরাও করোনা ভ্যাকসিন তৈরি করতে পারে, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ঘোষণা। এবং করোনা মোকাবেলায় বাংলাদেশকে 30টি অ্যাম্বুলেন্স দিল ভারত। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল ও তাফরি সন্ত্রাসীদেরকে মোকাবেলার ক্ষেত্রে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হচ্ছে অন্য দেশগুলোর জন্য কার্যকর ও সফল মডেল। এই সংগঠন গোপন ও প্রকাশ্য ষড়যন্ত্র মোকাবেলায় নিজেদের কার্যকারিতা সফলভাবে প্রমাণ করেছে। গতকাল ইরানের রাজধানী তেহরানে হিজবুল্লাহ উপমহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার তেহরান পৌঁছান শেখ নাইম কাসেম। ইরানি প্রেসিডেন্ট বলেন শত্রুদের মোকাবেলার ক্ষেত্রে বিভিন্ন দেশের জনগণের হৃদয়ে আশা জেগেছে হিজবুল্লাহ, এজন্য প্রতিরোধের এই মডেল যাতে ছড়িয়ে না পড়ে তা ঠেকানোর জন্য সম্ভাব্য সব উপায় চেষ্টা করছে শত্রুরা। এর অংশ হিসাবে প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থনদাতা অনেক গণমাধ্যম বন্ধ করা হয়েছে। গত জুন মাসে মার্কিন বিচার মন্ত্রণালয় ইরানের ইসলামিক রেডিও অ্যান্ড টেলিভিশন ইউনিয়নের 33টি ওয়েবসাইট এবং ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন কায়দা হিজবুল্লাহর 3টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে তার সংগঠন চুপ করে বসে থাকতে পারে না। লেবাননের আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল শেখ নাইম কাসেম এ কথা বলেন। লেবাননের প্রতিরোধের যোদ্ধারা গতকাল অধিকৃত সেবা ফার্মে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাকে উপযুক্ত জবাব বলে মন্তব্য করেন হিজবুল্লাহর উপমহাসচিব। তিনি বলেন, দখলদার ইসরায়েলকে অবশ্যই বুঝতে হবে যে লেবানন তাদের বসতি স্থাপনের বা পরীক্ষা নিরীক্ষা চালানোর উন্মুক্ত কোনো ক্ষেত্র নয় এবং তারা তাদের মনে যে ধরনের পরিকল্পনা পোষণ করে তা বাস্তবায়নের কোনো জায়গাও নয়। শেখ নাইম কাসেম বলেন, লেবাননের উপর যে কোনো হামলার যথোপযুক্ত জবাব দেওয়ার ব্যাপারে হিজবুল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই কারণেই আগ্রাসী শত্রুদেরকে রকেট দিয়ে জবাব দিয়েছে। এদিকে ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠন কাতাব হিজবুল্লাহ এবং আন নুজাবা লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। সংগঠন দুটি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের মুখে তারা লেবাননের হিজবুল্লাহকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। ইরাকের সন্ত্রাস বিরোধী বৃহত্তর ফ্রন্ট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদার সাবের শরিক দল হল কাতায়েব হিজবুল্লাহ ও আন নুজাবা। গতকাল হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তাতে অভিনন্দন জানিয়ে সন্তোষ প্রকাশ করে কাতায়েব হিজবুল্লাহ ও আন নুজাবা তারা লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে অভিনন্দন জানিয়েছে। কাতায়েব হিজবুল্লাহ বলেছে, হিজবুল্লাহ যোদ্ধারা প্রমাণ করে দিয়েছে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো হঠকারিতার জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। ইরান ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে এবং কৌশলগত এ অঞ্চলের বিদেশি বাহিনীকে কোনোভাবেই স্বাগত জানানো হবে না। তিনি বলেন, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর সমস্ত পানিসীমা একদম নিরাপদ এবং এই নিরাপত্তা ও ইরানের স্বার্থ ধরে রাখার জন্য আমরা সবসময় প্রস্তুত। তিনি জানান, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজের প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার বিষয়টি ইরান সবসময় পর্যবেক্ষণে রেখেছে। শত্রুরাও জানে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইরানের পানিসীমার সামান্যতম লঙ্ঘন ঘটলে তারা কঠোর জবাব পাবে। কমান্ডার আলী রেজা আরও বলেন, পারস্য উপসাগর অঞ্চলের মুসলিম দেশগুলো এ অঞ্চলের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং এই নিরাপত্তা রক্ষার জন্য বিদেশি কোনো সামরিক বাহিনীর প্রয়োজন নেই। পারস্য উপসাগর হচ্ছে আমাদের মাতৃভূমি, বাইরের শক্তির জায়গা নয়। তিনি জোর দিয়ে বলেন, পারস্য উপসাগরে ইরানের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য আমরা শক্তভাবে দাঁড়িয়েছি এবং শেষ পর্যন্ত আমরা সেভাবেই থাকব। এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সেভাবেই থাকব। বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন এর প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, তার সরকারের আমলে দুদেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তেহরান সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে গতকাল এক বৈঠকে তিনি এই প্রত্যয় জানান। সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ইরানের সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করেন প্রেসিডেন্ট রাইসি। তিনি বলেন, সেই সম্পর্কের ধারাবাহিকতায় সকল ক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে, ঢাকার সঙ্গে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্কের বিস্তার ঘটানো সম্ভব বলে তাতে দুদেশের জনগণই লাভবান হবে। দুঃখিত, বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্কের বিস্তার ঘটানো সম্ভব হলে তাতে দুদেশেরই জনগণই লাভবান হবে। সাক্ষাতে আগামী চার বছর প্রেসিডেন্ট রাইসির দায়িত্ব পালনের সময় বাংলাদেশের সঙ্গে ইরানের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে 41 মিটার ব্যান্ডে। বাংলাদেশ সরকার যদি চায় তাহলে আমরাও নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারব। আমাদের টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে নিজস্ব ভ্যাকসিন তৈরি করা। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেছেন। ঢাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
বাংলাদেশের গণমুখী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ রাশিয়ার সহযোগিতা নিয়ে কিউবা এবং ইরান ভ্যাকসিন তৈরি করছে। বাংলাদেশ যদি চায় তাহলে আমরাও নিজেরা ভ্যাকসিন তৈরি করতে পারব। আমাদের টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে আমাদের নিজস্ব ভ্যাকসিন তৈরি করা। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ওয়েবিনারে এমন আশার কথা শোনান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, দেশে যেসব দক্ষ লোকজন আছেন তাদের দিয়ে ভ্যাকসিন তৈরি হবে, বক্তৃতা না দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। এই একটা কাজ করলেও প্রধানমন্ত্রী স্মরণীয় হয়ে থাকবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, একটা ভ্যাকসিন তৈরি করতে আধা ডলারের বেশি খরচ হয় না, তার জন্য ন্যূনতম 50 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। দেশে যারা ব্যবসায়ী আছেন তারা ইচ্ছে করলে 7 দিনের মধ্যে 50 কোটি টাকা জোগাড় করে দিতে পারেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণ বিশ্ববিদ্যালয়ের অনুবিজ্ঞানী অধ্যাপক ডাক্তার বিজন কুমার শীল। ডাক্তার বিজন কুমার বলেছেন, ডেল্টা ভাইরাসের সাথে ফ্লু ভাইরাসের যথেষ্ট মিল রয়েছে এবং এটি খুব দ্রুত সময়ের মধ্যেই ছড়ায়, ফলে পরিবারের কেউ আক্রান্ত হলে বাকি সবাই আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। এই ভাইরাসের ভয়াবহতা রোধে কেউ একজন আক্রান্ত হলে তার নিকটজন সবাইকেই পরীক্ষা করতে হবে, হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই কাপড় বা টিস্যু ব্যবহার করতে হবে। তিনি উল্লেখ করেন, নিয়মিত মাস্ক পরিধান এবং ভ্যাকসিন গ্রহণের কোনো বিকল্প নেই। আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে চিকিৎসা গ্রহণ করতে হবে। ডেল্টা ভাইরাসের চিকিৎসার মতো ড্রাগস বিশ্বমানে বিদ্যমান আছে। এছাড়া জিঙ্কের সমন্বয়ে তৈরি ভিটামিন সি গ্রহণ করে ডেল্টা ভাইরাস প্রতিরোধ সম্ভব। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ ধরনের ভিটামিন উৎপাদন এবং বাজারজাতকরণে অনুমোদন দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরছে বিশেষ সংবাদে। এদিকে সরকারের অসাহিত্যের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ জানিয়েছেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে, হাসপাতালগুলোর কোথাও আইসিইউ বেড খালি নেই। কোভিড চিকিৎসায় সারা দেশে 17,000 সাধারণ বেড রয়েছে, তবে প্রায় সবগুলি রোগীতে ভর্তি হয়ে গেছে, হাসপাতালে আর বেড বাড়ানোর সুযোগ নেই। আজ রাজধানীর শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চত্বরে কোভিড চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল উদ্বোধনের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তথ্য জানান। প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে 30টি অ্যাম্বুলেন্স পাঠাল ভারত। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে 30টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত। আজ শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর থেকে সেগুলো বাংলাদেশের বেনাপোল বন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এভাবে ধাপে ধাপে মোট 109টি অ্যাম্বুলেন্স যাওয়ার কথা আছে। আজই তার প্রথম চালান বাংলাদেশে গেছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাড়ি ভাঙা আম পাঠিয়েছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সেই সৌজন্যতা বিশেষভাবে প্রশংসিত হয়েছিল বিভিন্ন মহলে। এরপরে কিছুদিন আগে করোনা মোকাবেলায় ভারত থেকে লিকুইড অক্সিজেন পাঠানো হয়েছিল বাংলাদেশে, এবার অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ালো ভারত। এ প্রসঙ্গে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী আজ বলেন,
করোনাকালে বাংলাদেশের অবস্থা খুব খারাপ। বিগত দিনে বাংলাদেশ আমাদের মেডিসিন অন্যান্য কিছু দিয়ে সাপোর্ট দিয়েছে। আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি মতো 109টা অ্যাম্বুলেন্স বাংলাদেশে গিফট করছে। তার প্রথম ধাপ আজকে 30টা গাড়ি গেছে, টোটাল 109টা যাবে। এর আগে একটা স্যাম্পল হিসেবে গেছে, আর আজ প্রথম 30টা গাড়ি যাচ্ছে অ্যাম্বুলেন্স, অর্থাৎ যা এই মুহূর্তে বাংলাদেশে বিশেষ জরুরি। আমরা বাংলাদেশে দু দেশের সৌভ্রাতৃত্ব, দু দেশের সুন্দর সম্পর্ক, এই সম্পর্কটাকে আরো গভীর থেকে গভীরতর হবে,
বলছিলেন কার্তিক চক্রবর্তী। এ প্রসঙ্গে বনগাঁ পৌরসভার প্রশাসক ও সাবেক বিধায়ক গোপাল শেঠ বলেন, দু দেশের মধ্যে মৈত্রীর বন্ধন রয়েছে, অ্যাম্বুলেন্সগুলো যাতে অবিলম্বে যেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পৌরসভার পার্কিংয়ে অ্যাম্বুলেন্সগুলোর কোনো পার্কিং চার্জ নেওয়া হয়নি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
বলছিলেন আমাদের কলকাতার সংবাদদাতা। ভারত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ ও ভেটো ক্ষমতা লাভের যে চেষ্টা করছে তার বিরোধিতা করেছে ওয়াশিংটন। কোনো মার্কিন কর্মকর্তার নাম উল্লেখ না করে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এই বিরোধিতার কথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা স্পুতনিক। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছে রেডিও তেহরান থেকে আপাতত বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সংবাদ শুনে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেয়ারম্যান সিনেট অধিবেশনে দেয়া এক ভাষণে স্বীকার করেছেন ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় দলেই ইরানের ব্যাপারে একই নীতি অনুসরণ করে চলেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রাইজন হোসেন।
মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেয়ারম্যান সিনেট অধিবেশনে দেয়া এক ভাষণে স্বীকার করেছেন ডেমোক্রেট এবং রিপাবলিক উভয় দলই ইরানের ব্যাপারে একই নীতি অনুসরণ করে চলেছে। ইরানের ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে ওই দুই দলের মধ্যে মতবিরোধের কথা উল্লেখ করে তিনি আরও বলেছেন, ইরানের ব্যাপারে আমাদের সবার নীতি একই, কিন্তু কৌশল বা পদ্ধতিগত মতভিন্নতা রয়েছে। আমি মনে করি বর্তমান বাইডেন সরকারও ইরানের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের নীতিতে বিশ্বাসী। ইরান বিষয়ক মার্কিন সরকারের বিশেষ প্রতিনিধি রবার্ট মলি সহ প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2020 সালের সেপ্টেম্বরে নির্বাচনী প্রচার চলাকালে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে অনেক বড় ভুল করেছেন এবং ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন জাতীয় স্বার্থের পরিপন্থী, কেননা এতে করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। কিন্তু গত জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর জো বাইডেনও ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা অব্যাহত রেখে দেশটির বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতিতে অটল রয়েছেন। কোন দেশ পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে সে বিষয়ে কিছু উল্লেখ না করে প্রতিশ্রুতি ভঙ্গ করে প্রেসিডেন্ট বাইডেন পরমাণু সমঝোতায় ফেরার জন্য অযৌক্তিক সব শর্ত জুড়ে দিয়েছেন। তিনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করে আনা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বা কর্মতৎপরতা বন্ধের দাবি জানান। অথচ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ইরান যদি পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলে তাহলে ওয়াশিংটনও এই সমঝোতায় ফিরে আসবে এবং ওয়াদা পূরণ করবে। অবাক ব্যাপার হচ্ছে বাইডেন প্রশাসন পরমাণু বিষয়ে এমন একটি সমঝোতার কথা বলছেন যা হবে অস্থায়ী। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক জোসেফ সেরিনচয়েন বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি বহাল রেখেছেন। এ অবস্থায় বাইডেন যতদিন পর্যন্ত না এ নীতি থেকে সরে আসবেন ততদিন পর্যন্ত পরমাণু সমঝোতার পুনরুজ্জীবন সম্ভব নয়। এদিকে প্রেসিডেন্ট বাইডেনের অযৌক্তিক নীতির বিপরীতে ইরান সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর তা যাচাই বাছাই করেই ইরান যেদিন নিশ্চিত হবে যে সত্যিই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেদিনই কেবল ইরান পরমাণু সমঝোতায় ফিরে যাবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃশ্যপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা মহামারীর মধ্যে প্রতিদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা মহামারীর মধ্যেই প্রতিদিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এবছর 1 জানুয়ারি থেকে 6 আগস্ট পর্যন্ত রাজধানীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। হাসপাতালগুলোর আইসিইউতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। আজ শনিবার স্বাস্থ্যদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী চলতি আগস্টের 7 দিনেই দেশে 1,661 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। আজ শনিবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 204 জন, এদের মধ্যে 194 জনই ঢাকার আর বাইরের জেলার 10 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এবছর 1 জানুয়ারি থেকে 7 আগস্ট পর্যন্ত 4,319 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন 3,312 জন। বর্তমানে সারা দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 397 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ভর্তি আছে 958 জন আর বাকি 39 জন ঢাকার বাইরে অন্য জেলায়। এদিকে রাজধানীতে মশা নিধন অভিযানে নেমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম নগরবাসীদের আহ্বান জানিয়েছিলেন সপ্তাহে একদিন শনিবার সকাল 10টায় অন্তত 10 মিনিটের জন্য যেন তারা নিজ নিজ বাসস্থান এবং কর্মস্থল পরিষ্কার করে মশার উৎপত্তিস্থল ধ্বংস করতে সহায়তা করেন। ঘোষণার পর আজ প্রথম শনিবার মেয়র আতিকুল ইসলাম নিজেই তার কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। এ সময় তিনি নগরবাসীদের আহ্বান জানিয়েছেন তারা যেন নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, সাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখেন। এ সময় ডিএনসি মেয়র ঘোষণা দিয়েছেন সবার ঢাকা মোবাইল অ্যাপস ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশি তথ্যবহুল ছবি সরবরাহকারীকে পুরস্কৃত করা হবে।
টোকাইরা যারা আছে আমি তাদেরকেও বলবো, অথবা যে কেউ যদি যেগুলোতে পানি জমে সেই পাত্রগুলো যদি আমাদের ওয়ার্ড কাউন্সিলের অফিসে নিয়ে আসে অথবা আমাদের আঞ্চলিক দপ্তরে নিয়ে আসে তাদেরকে আমরা পুরস্কৃত করব পয়সা দিয়ে, নগদ টাকা দিয়ে।
মেয়র আতিকুল ইসলাম বলেন সুস্থ পরিবেশের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। নগরবাসীর জন্য স্বাস্থ্যসেবা প্রসঙ্গে ডিএনসিসি মেয়র বলেন নাগরিকদের কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 46টি নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইসরায়েলকে মোকাবেলার সফল মডেল হল হিজবুল্লাহ। শেখ নাইম কাশেমের সঙ্গে বৈঠকে বললেন ইরানের নতুন প্রেসিডেন্ট। বিদেশি সেনাদের পারস্য উপসাগর অঞ্চলে কোনো ঠাঁই নেই বলেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। বাংলাদেশ সরকার চাইলে আমরাও করোনা ভ্যাকসিন তৈরি করতে পারি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর ঘোষণা। এবং করোনা মোকাবেলায় বাংলাদেশকে 30টি অ্যাম্বুলেন্স পাঠালো ভারত। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.